বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل من قبل هدى كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 11 মার্চ, 26 ফাল্গুন এবং ফার্সি 20 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদফার স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের শত্রুদের বিরুদ্ধে তেহরানের শক্ত অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণ নিয়ে বিএনপির অভিযোগ এবং সরকারের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে নতুন দাবি তুলেছে আমেরিকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার অভিযোগ। ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে আরও 3 কিলোমিটার অগ্রসর হয়েছে রুশ বাহিনী। দুর্গে পরিণত হয়েছে নগরী, জানালেন কিয়েভের মেয়র। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী স্বস্তি প্রকাশ। দ্রুত বুস্টার ডোজ নিয়ে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান। এবং ভারতের কয়েকটি রাজ্যে কারচুপি করে ও প্রভাব খাটিয়ে বিজেপিকে জেতানো হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা নতুন করে যেসব দাবি দাওয়া তুলে ধরেছে তার কোন যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না। তিনি আরও বলেছেন, ইরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ভিয়েনায় সংলাপ হচ্ছে, কাজেই ভিন্ন দাবি উত্থাপন করে এই সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ে প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের এই অভিযোগ করেন। ভিয়েনা সংলাপে মধ্যস্থতার ভূমিকা পালন করছে ইইউ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা মধ্যস্থতাকারীর মাধ্যমে ভিয়েনা সংলাপে প্রতিদিন নতুন নতুন দাবি তুলে ধরছে। তারা এক্ষেত্রে মার্কিন জনমতের অজুহাত তুলে ধরছে, কিন্তু জনমতের কথা যদি বলতে হয় তাহলে ইরানেও আমরা জনমতের চাপের মুখে রয়েছি এবং এদেশের জনগণ তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বহাল রেখেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সর্বশেষ ইরান বিরোধী অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের পুনরাবৃত্তিমূলক অভিযোগ তার দেশের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আরব লীগের কথিত চতুর্পক্ষীয় কমিটির পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার কায়রোয় প্রকাশিত এক বিবৃতিতে ইরানকে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা সহ আরও কিছু বিষয়ে অভিযোগ করেন। এর প্রতিক্রিয়ায় ইরানের এই মুখপাত্র আরব দেশগুলোর সঙ্গে তাঁর দেশের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে এসব দেশকে আলোচনায় বসার আহ্বান জানান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরকে নিয়ে গঠিত কথিত চতুর্পক্ষীয় কমিটি বুধবার কায়রোয় প্রকাশিত এক বিবৃতিতে দাবি করে, ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং এসব দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে সাম্প্রদায়িক সংঘাত উস্কে দিচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখী রাশিয়ার সামরিক বাহুর গত ২৪ ঘণ্টায় আরও তিন মাইল অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সাংবাদিকদের বলেছেন, উত্তর পশ্চিম দিক দিয়ে কিয়েভের দিকে অগ্রসরমান রুশ সেনাবাহরটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে আর মাত্র ৯ মাইল দূরে রয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, কিয়েভের উত্তর পূর্ব দিক থেকে আরেকটি রুশ সেনাবাহর ইউক্রেনের রাজধানীর দিকে এগিয়ে আসছে এবং সেটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে ২৫ মাইল দূরে রয়েছে। এর আগে বৃহস্পতিবার কিয়েভের মেয়র বলেছিলেন, রাজধানীর শহরটিকে কার্যত একটি দুর্গে পরিণত করা হয়েছে এবং সশস্ত্র বেসামরিক নাগরিকরা এটির সতর্ক পাহারায় রয়েছে। গত সপ্তাহে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছিল, রাশিয়ার ৬৫ কিলোমিটার লম্বা একটি সামরিক বাহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসছে। এরপর এসব গণমাধ্যম জানায়, অজ্ঞাত কারণে সামরিক বাহরটি একটি স্থানে থেমে গেছে। গতকাল এসব গণমাধ্যম জানিয়েছিল, রুশ সেনাবাহরের ট্যাঙ্কগুলোকে সচল না রাখলে এগুলো ৪০ টন ওজনের রিফ্রিজারেটরে পরিণত হবে এবং রাশিয়ার সেনারা বেঘোরে প্রাণ হারাবে। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইউক্রেন যুদ্ধে শ্বেতাঙ্গ এবং ইউরোপীয়দের শ্রেষ্ঠত্বের দৃষ্টিতে দেখা লজ্জাজনক। এই দৃষ্টিভঙ্গি পশ্চিমাদের কৃষ্ণাঙ্গ বিরোধী কলঙ্কিত ইতিহাসকেই স্মরণ করিয়ে দেয়। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, ইয়েমেন, ফিলিস্তিন এবং সিরিয়া যুদ্ধে পাশ্চাত্য ও আমেরিকা কোনো অবস্থান গ্রহণ করেনি, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে তারা অবস্থান গ্রহণ করায় সমালোচনা করেন এই বিজ্ঞ আলেম। কাজেম সিদ্দিকি বলেন, সিরিয়া ও লেবাননে ইরানের উপস্থিতি এবং নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন করার কারণ হল ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং ইয়েমেন ও সৌদি জোটের মধ্যকার যুদ্ধকে ইরান সত্য ও মিথ্যার যুদ্ধ বলে মনে করে। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আরও বলেন, ইরান যুদ্ধ, হত্যাকাণ্ড এবং অবকাঠামো ধ্বংসের ঘোর বিরোধী। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধকেও দুদেশেরই আপন আপন স্বার্থবিরোধী বলে মনে করে ইরান। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও পশ্চিমাদের কলঙ্কজনক চেহারা বিশ্ববাসীর সামনে আবারও প্রমাণিত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যেই দেশে করোনা প্রতিরোধে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। যারা বুস্টার ডোজ নেয়নি তারা যেন অতি দ্রুত নিয়ে নেয়, এটাই আমাদের উদ্দেশ্য। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশে এ মুহূর্তে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, আমরা এটিকে নিয়ন্ত্রণেই রাখতে চাই। মন্ত্রী জাহিদ মালেক আরও জানান, ইতিমধ্যেই আমাদের ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে, যার ১২.৫ কোটি প্রথম ডোজ এবং ৮.৫ কোটি দ্বিতীয় ডোজ। বিশেষ ক্যাম্পেইনে একদিনে ১.২০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে টিকাদানের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে পৌঁছেছে। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই দেশে করোনা প্রতিরোধে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। যারা বুস্টার ডোজ নেয়নি তারা যেন অতি দ্রুত নিয়ে নেয়। দেশে টিকার কোনো অভাব নেই, সরকারের টিকা কিনতে ৪০,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মানতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে সর্বশেষ হিসেব অনুযায়ী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে, আর গত ২৪ ঘন্টায় মারা যাওয়া এই ৫ জন পুরুষই ঢাকা বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,১০৫ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের, আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৪৯,৫৫ জনে। শনাক্তের হার ১.৮। 0.86%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 24 ঘন্টায় 13,860 নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 13,801 নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.86%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 14.32%। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল এলাকায় একটি সামরিক চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ বিকেলে উত্তর কাশ্মীরে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছে। কো পাইলটের অবস্থা আশঙ্কাজনক। একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, একজন পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে, অন্য একজনকে আহত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজ সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে, সেনাবাহিনীর হেলিকপ্টারটি যখন নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিচ্ছিল তখন এতে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। তুষারময় ভূখণ্ডের কারণে জরুরি অবতরণ সম্ভব হয়নি। ভারতের কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে এবং কারচুপি করে বিজেপিকে ক্ষমতায় এনেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, নির্বাচন মেশিনারির জোরে কয়েকটি রাজ্য জিতে বিজেপি 2024 সালের বাজনা বাজাতে শুরু করেছে। তিনি আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সম্প্রতি 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে 4টিতে বিজেপি জয়ী হয়। আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে। গণমাধ্যমে প্রকাশ গতকাল বৃহস্পতিবার ফল প্রকাশের পরে প্রধানমন্ত্রী দলীয় সদস্য দপ্তর থেকে বলেন, উত্তরপ্রদেশের ফলে স্পষ্ট 2024-এ ফের ক্ষমতায় আসছে বিজেপি। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, মমতা বলেন, বিজেপি হামবড়া ভাব করছে। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আজ কেন্দ্রীয় সরকার সম্পর্কে বলেন, কেন্দ্রের কাছে আমরা আমাদের প্রাপ্য 90,000 কোটি টাকার বেশি পাব, কেন্দ্রীয় সরকার এসব টাকা দিচ্ছে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া বেআইনি নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতি কাটিয়ে তার দেশ ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। বৃহস্পতিবার রুশ মন্ত্রিসভার এক বৈঠকে পুতিন এ প্রত্যয় জানান। তিনি বলেন, ইউক্রেনে যে সামরিক অভিযান চলছে তার কোনো বিকল্প মস্কোর সামনে রাখা হয়নি। তিনি আরও বলেন, রাশিয়া এমন কোনো দেশ নয় যে কিনা স্বল্প সময়ের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের সার্বভৌমত্ব নিয়ে অন্যের সঙ্গে আপোষ করবে। পুতিন স্পষ্ট করে বলেন, এসব নিষেধাজ্ঞা কোনো না কোনো অজুহাতে আরোপ করা হতোই, কাজেই এ নিয়ে দেশের ভেতরে কিছু প্রশ্ন উঠবে, কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু আমরা অতীতের মতো এসব সমস্যা কাটিয়ে উঠবই। তখন আমাদের স্বাধীনতা, স্বনির্ভরতা ও সার্বভৌমত্ব আরও বেশি শক্তিশালী হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবৈধ। ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের একটি শিশু হাসপাতালে রাশিয়া বোমাবর্ষণ করেছে বলে কিয়েভ বুধবার যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, আলোচিত ভবনটি আগে হাসপাতাল থাকলেও বর্তমানে এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনী ব্যবহার করছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া দুদিন আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, ইউক্রেনের উগ্র সশস্ত্র জাতীয়তাবাদীরা ওই হাসপাতাল ভবনটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ভবনটিকে ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে গোলাবর্ষণ করার পর সেটিকে টার্গেট করা হয় বলে উলিয়ানস্কি জানান। জাতিসংঘ নিশ্চিত না হয়ে ভুয়া তথ্যের ভিত্তিতে এই সংক্রান্ত খবর প্রকাশ করেছে জানিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক টুইটার বার্তার জবাবে রুশ কূটনীতিক এই মন্তব্য করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ মাজান্দারান প্রদেশের আমিরাবাদ নৌ জেটি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। সেখানে তিনি ইরানের প্রতিবেশী দেশগুলোর সাথে বৈদেশিক বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করেন। বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করার কথাও বলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট আমিরাবাদ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের গুরুত্ব ও অবস্থানের কথা উল্লেখ করে বলেন এই বন্দরের উৎপাদন ও রপ্তানি ক্ষমতার উন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন সৌদি আরবের গভীরে বড় রকমের অভিযান চালানো হয়েছে। আল মাসিরা টিভি নেটওয়ার্ক ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে আজ এই খবর দিয়েছে। সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি আরব দেশের সহযোগিতায় 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের বিরুদ্ধে ওই সৌদি জোট স্থল, সমুদ্র এবং আকাশপথেও অবরোধ আরোপ করে রেখেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র গত মঙ্গলবারও বলেছিলেন ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট হাজ্জা শহরে আমেরিকার তৈরি একটি স্ক্যান ইগল গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি বলেছেন ব্যাপক ষড়যন্ত্র সত্ত্বেও শত্রুর মোকাবেলায় সমগ্র মধ্যপ্রাচ্যে সব ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ ও শক্তিশালী অবস্থানে রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তেহরানে এক অনুষ্ঠানে বলেছেন ব্যাপক ষড়যন্ত্র সত্ত্বেও শত্রুর মোকাবেলায় সমগ্র মধ্যপ্রাচ্যে সব ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ ও শক্তিশালী অবস্থানে রয়েছি। ইসলামী ইরান শত্রুদের নানামুখী হুমকির মুখে রয়েছে এবং আমরাও বেকার বসে নেই, উল্লেখ করে মেজর জেনারেল সালামি আরও বলেছেন ইউরোপে সাম্প্রতিক গোলযোগপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও শত্রুরা ইরানকে এক নম্বর টার্গেটে রেখেছে এবং তারা সব ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হুমকি সৃষ্টি ও মনস্তাত্ত্বিক প্রচারণা চালিয়ে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ইরান ভেতর থেকে ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC শত্রুর এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তার বক্তব্যে মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের দেশগুলো এবং পশ্চিম এশিয়ায় তাদের প্রধান মিত্র ইসরায়েল ও কয়েকটি আরব দেশের পক্ষ থেকে ইরান ও এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও চাপ সৃষ্টির কথা উল্লেখ করে বলেছেন বহু বছর ধরে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং তাদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান ও অন্য প্রতিরোধ সংগঠনগুলো তাদের প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মেজর জেনারেল হোসেন সালামি কোন কোন ক্ষেত্রে শত্রুরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তার বিবরণ তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে ইরানের শক্তির বড় উৎস হচ্ছে আল্লাহর উপর নির্ভরতা এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি জনগণের সমর্থন। ইরানের বিমান বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন বর্তমান বিশ্বের ঘটনাবলীতে প্রমাণিত হয়েছে যে একটি দেশের সম্মান, গৌরব, স্বাধীনতা ও নিরাপত্তা বাইরের কোনো শক্তির উপর নির্ভরশীল থেকে অর্জন করা যায় না, বরং নিজ দেশের জনগণের সমর্থনের উপর ভিত্তি করে এসব অর্জন করা যায়। বর্তমান বিশ্বে শক্তি হচ্ছে মূল কথা এবং শক্তি ছাড়া কোনো আগ্রাসন মোকাবেলা করা যায় না। যাই হোক, ইসলামী ইরান নিজস্ব শক্তির উপর ভর করে চার দশকের বেশি সময় ধরে শত্রুর মোকাবেলা করে আসছে এবং এখন পর্যন্ত এ দেশটি কারো কাছে মাথা নত করেনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। দেশে ভোজ্য তেল নিয়ে চলছে তেলসমাতি কারবার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সয়াবিন তেলের বাড়তি দাম আদায় করে 15 দিনে আনুমানিক প্রায় 1,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে নিত্যপণ্যের দাম যারা বাড়াচ্ছে তারা আওয়ামী লীগের লোক বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে ভোজ্য তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। বাজারে নাকাল ভোক্তা সাধারণ। ডিলাররা বলছেন বাজারে সরবরাহ নেই, কিন্তু আমদানিকারকরা বলছেন তারা পর্যাপ্ত সরবরাহ করে যাচ্ছেন বাজারে। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সোয়াবিন তেলের বাড়তি দাম আদায় করে 15 দিনে আনুমানিক প্রায় 1,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিউজ্জামান বলেছেন, তেল নিয়ে তেলেসমাতি চলছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভোজ্য তেল মিল মালিক ও ডিলারদের নিয়ে জরুরি বৈঠকে অধিদপ্তরের মহাপরিচালক, তেলের বাড়তি দাম নিয়ে গত 15 দিনে প্রায় 1,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অসাধু চক্র এটা করেছে, কয়েকটা পর্যায় থেকে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এর মধ্যে যারা ডিলার তাদের কেউ কেউ এখানে জড়িত, আবার পাইকারি পর্যায়েও জড়িত রয়েছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা TCB হিসাব অনুযায়ী মাসের ব্যবধানে 1 লিটার বোতলের দাম প্রায় 5% আর 5 লিটার বোতলের দাম 6.5% বেড়েছে। বছরের ব্যবধানে যা যথাক্রমে প্রায় 29% এবং 34%। এদিকে ভোজ্য তেল পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী 28 মার্চ সারা দেশে অর্ধদিবস হরতাল ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওই দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে। আজ পুরনো পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা CPB কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক সাইফুল হক।
দেশের মানুষকে রক্ষাই আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বাম জোটের পক্ষ থেকে আমরা আগামী 28 মার্চ সোমবার দেশব্যাপী অর্থ দিবস 6টা 12টা হরতালের কর্মসূচি ঘোষণা করছি।
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারি দলের ব্যবসায়ীদের অভিযুক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দাম বাড়লো কেন? কারণ আপনারা চুরি করেছেন। যারা দাম বাড়াচ্ছে তারা আওয়ামী লীগেরই লোক। আজ শুক্রবার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আজকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মধ্য ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এই সরকারের কিচ্ছুই গায়ে লাগছে না। তারা বলে, দাম তো একটু সারা বিশ্বে বাড়ছে, সেই সঙ্গে আমাদেরও ক্রয় ক্ষমতা বাড়ছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক আজ আশ্বাস দিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে ভোজ্য তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে। এজন্য জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা অন্যদের সঙ্গে নিজের স্বামী বা স্ত্রীর তুলনা করার নানা ক্ষতিকর দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে খানিকটা আলোচনা করেছি। আমরা নানা বিষয়ে আলোচনার পাশাপাশি একটি পয়েন্ট জোর দিয়ে তুলে ধরেছি, আর তা হলো অন্যের সঙ্গে স্বামী বা স্ত্রীর বাহ্যিক রূপ নিয়ে তুলনা করার চেয়ে বড় ভুল দাম্পত্য জীবনে আর হতে পারে না। এই অভ্যাসটা দাম্পত্য জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে, সংসারে ভাঙন সৃষ্টির কারণ হতে পারে। আজ আমরা এই প্রসঙ্গের পাশাপাশি নিজের সন্তানদের সঙ্গে অন্যদের তুলনার ক্ষতিকর দিক নিয়ে কথা বলব, এই অভ্যাস নিয়ে মুক্তির উপায় নিয়েও কথা বলার চেষ্টা করব। এই আসর পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পরস্পরের সঙ্গে তুলনার যে প্রবণতা, তারই অংশ হিসেবে দেখা যায় স্বামী বা স্ত্রী প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছেন। একজন তুলনা করেছে এমনটা বুঝতে পেরে অপরজন তুলনা করতে শুরু করেন। এই ধ্বংসাত্মক প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সবারই উচিত তুলনা করার আগে নিজেকে অন্যের স্থানে বসানো। অন্যের সঙ্গে আপনার স্বামী বা স্ত্রীর তুলনা করার আগে একবার ভাবুন তো, আপনার ক্ষেত্রেও যদি একই কাজ করা হয় তাহলে বিষয়টা কেমন হবে? নিশ্চয়ই এমন অবস্থা আপনার কাছে সুখকর হবে না। আসলে তুলনার প্রবণতা থেকে যদি আপনি সরে আসেন তাহলে অপরপক্ষ তা থেকে সরে আসবে, অন্যথায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যা বাড়বে এবং ঝগড়া বিবাদ আরও জটিল আকার ধারণ করবে। আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী স্ত্রী হিসেবে সুখে শান্তিতে দাম্পত্য জীবন পরিচালনা করবেন এমন চিন্তা বা বিশ্বাস ধারণ করতে হবে। আপনি যদি অন্যকে মানদণ্ড হিসেবে দাঁড় করিয়ে আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে যাচাই করতে চান এবং প্রতিনিয়ত তুলনা করতে থাকেন, তাহলে তার মধ্যে আপনার সম্পর্কে নেতিবাচক মনোভাব দৃঢ় হবে এবং আপনার সঙ্গে জীবনযাপনকে তার কাছে আর আনন্দময় মনে হবে না।
একই সঙ্গে প্রতিশোধের মনোভাব বাড়বে, যা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। অন্যের স্থানে নিজেকে দাঁড় করানোর সূত্রটি এক্ষেত্রে সত্যি কার্যকর। এ প্রসঙ্গে আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম বলেছেন, আপনি নিজের জন্য যা পছন্দ করেন অন্যের জন্য তাই পছন্দ করুন। নিজের জন্য যেটাকে অপছন্দনীয় মনে করছেন সেটাকে অন্যের জন্য বাছাই করবেন না। অন্যের সঙ্গে এমন আচরণ করুন যে ধরনের আচরণ আপনি অন্যদের কাছে প্রত্যাশা করে থাকেন। আপনি যদি কেবল এই বিষয়টি আপনার দাম্পত্য জীবনে গুরুত্ব দেন তাহলে আপনার ঘর শীঘ্রই প্রশান্তিময় বেহেশতে পরিণত হবে, যা আপনার কাছে অতি আকাঙ্ক্ষিত।
শুধু জীবন সঙ্গীর সঙ্গে নয়, নিজের ছেলে মেয়েদের সঙ্গেও অন্যদের তুলনা করা থেকে বিরত থাকতে হবে। আমরা আমাদের সন্তানকে অহরহই বলে থাকি, পাশের বাসার বাবুটাকে দেখেছ, সে তোমার চেয়ে কত ভালো, মা বাবাকে একটুও জ্বালাতন করে না, পড়াশোনাতেও ভালো, পরীক্ষাতেও ভালো রেজাল্ট করে, কিন্তু তুমি তো তার ধারে কাছেও নেই। অনেকে ভাবেন অন্যের সঙ্গে তুলনা করলে তাদের দেখা দেখি নিজের সন্তানও তাকে শুধরে নেবে। যদি কোনো বাবা মা এমন করে থাকেন তাহলে বুঝে নিন নিজের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলেছেন। নিজের সন্তানের ভালো করতে গিয়ে তাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন আপনি নিজেই। বাস্তবতা হলো কারো সঙ্গে তুলনা করা কোনো সমস্যা কমায় না, বরং বাড়ায়। ক্রমাগত তুলনা করার ফলে সন্তানের মনে বিরূপ প্রভাব পড়ে। সন্তানকে সারাক্ষণ বিভিন্ন মানুষের সঙ্গে তুলনা করে ছোট করা হলে তার আত্মবিশ্বাস গড়ে উঠবে না, সবসময়ই সে নিজেকে দোষী, নিষ্কর্মা এবং ব্যর্থ ভাববে। এমনকি এই সমস্যা বড় হয়েও থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে। ফলে আত্মবিশ্বাসের অভাবে ক্রমাগত সন্তান পিছিয়ে পড়তে থাকে আশেপাশের সবার চাইতে।
ভাই বোন কিংবা অন্য সমবয়সীদের সঙ্গে ক্রমাগত তুলনা করলে সন্তানের মনে হিংসা তৈরি হয়। যার সঙ্গে আপনি তুলনা করছেন সেই মানুষটির প্রতি চরম ঘৃণা তৈরি হয় ছোট শিশুটির কোমল মনে। এমনকি অনেক ক্ষেত্রে এই রেষারেষি সারা জীবন থেকে যায় সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে। আপনি হয়তো সন্তানকে একটু বকাবকি করে এরপর নিশ্চিন্তে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু আপনার সন্তানের কোমল হৃদয়ে এরই মধ্যে মারাত্মক চাপ তৈরি হয়েছে। এই চাপের বিষয়টি হয়তো আপনি বুঝতে পারছেন না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করলে ভীষণ চাপ সৃষ্টি হয় কোমল মনে, যা অনেক সময় ব্যর্থতা এমনকি শারীরিক বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। মনে রাখতে হবে, সবাই সব বিষয়ে পারদর্শী হয় না। আপনার সন্তান হয়তো সাহিত্যে খুব ভালো, কিন্তু আপনি ক্রমাগত তাকে তুলনা করছেন এমন একজনের সঙ্গে যে অঙ্কে ভালো।
মনে রাখা জরুরি যে সবার সব বিষয়ে সমান মেধা থাকে না। সব কিছুতেই 100-তে 100 পাওয়ার কোনো প্রয়োজন নেই। মানসিক চাপ তৈরি না করে তাকে সামনের দিকে এগোনোর সুযোগ দিতে হবে। আপনার সন্তান যে বিষয়ে পারদর্শী সেটার প্রশংসা করুন, আর যে বিষয়ে দুর্বল সে বিষয়টা আরো একটু যত্ন নিয়ে তাকে পড়ান কিংবা বোঝান। নয়তো আপনার সন্তানের মেধা চাপা পড়ে যাবে তুলনার জঞ্জালে। অন্যের সঙ্গে তুলনা করার কারণে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাও নষ্ট হতে পারে। অন্যের সঙ্গে তুলনায় অতিষ্ঠ হয়ে অধিকাংশ ক্ষেত্রেই সন্তান তার বাবা মাকে ঘৃণা করা শুরু করে, ফলে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব অনেক সময় চিরস্থায়ী হয়ে যায়, ফলে সন্তানেরা তাদের নিজের মানসিক টানা পোড়েনগুলো তার অভিভাবকের সঙ্গে শেয়ার করতে না পেরে ভুল পথে পা বাড়ায়। এর ফলে বিপদ মারাত্মক আকার ধারণ করতে পারে। ছোট্ট তুলনা থেকে ঘটতে পারে মহাবিপদ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সন্তানকে সারাক্ষণ অন্যের সঙ্গে তুলনা করার অভ্যাসের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে আমরা আগামী আসরে আরও আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে শেষ করছি সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর।
আগামী আসরে আমাদের সঙ্গেই আছেন এ প্রত্যাশা রইল।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 11 মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, যারা দাম বাড়াচ্ছে তারা আওয়ামী লীগের লোক, ফখরুলের অভিযোগ, দৈনিক প্রথম আলো, ইউক্রেনের আরেকটি শহর দখলে নেওয়ার দাবি রুশপন্থীদের, দৈনিক যুগান্তর, রাশিয়ান গ্যাস তেলের উপর নিষেধাজ্ঞা দেবে না ইইউ, দৈনিক ইত্তেফাক, 28 মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক বাম গণতান্ত্রিক জোটের, দৈনিক মানব জমিন, উন্নত মানের আনারস কলা চা ধান উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপাইন, দৈনিক কালের কণ্ঠ, পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি জেলেনস্কি, জব কভা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, এবার চোখ গুজরাটের ভোটে, 4 রাজ্য জয় করেই আমদাবাদের রাস্তায় নামলেন মোদি, দৈনিক আনন্দবাজার পত্রিকা, কাশ্মীরে দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার, পাইলটের খোঁজে শুরু অভিযান, দৈনিক সংবাদ প্রতিদিন, চালাকি করছেন সাহেব নাম না করে মোদীকে কটাক্ষ প্রশান্ত কিশোরের, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত। যারা দাম বাড়াচ্ছে তারা আওয়ামী লীগের লোক। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত শিরোনামের এই খবরের বিস্তারিত বলা হয়েছে, নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দাম বাড়লো কেন? কারণ আপনারা চুরি করেছেন। যারা দাম বাড়াচ্ছে তারা আওয়ামী লীগের লোক। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, আজকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, মধ্য ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। এ সরকারের কিচ্ছু গায়ে লাগে না। তাদের মন্ত্রীরা সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়ে চমৎকার চমৎকার জায়গায় এদিকে ফুল ওদিকে ফুল নিয়ে বসে বক্তৃতা বিবৃতি দেয়, বলে দাম তো একটু সারা বিশ্বে বাড়ছে, সেই সঙ্গে আমাদের ক্রয় ক্ষমতা বাড়ছে। বাংলাদেশে উন্নত মানের রপ্তানিযোগ্য আনারসের জাত MD2, G9 কলা, ডেলমন চা ও মাকাপোনো নারকেল উৎপাদনে সহযোগিতা করবে ফিলিপাইন। এ বিষয়ে শীঘ্রই বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। আজ শুক্রবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনের সেশন শুরুর আগে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক MP-র সঙ্গে ফিলিপাইনের কৃষিমন্ত্রী উইলিয়াম ডি ডারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ইতিমধ্যে ফিলিপাইন থেকে MD2 জাতের 3 লাখ আনারসের চারা এনে চাষ শুরু হয়েছে। আরও 4 লাখ চারা আনা প্রক্রিয়াধীন আছে। খবরটি দৈনিক কালের কণ্ঠ ছেপেছে। রাশিয়ান গ্যাস তেলের উপর নিষেধাজ্ঞা দেবে না EU। দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত শিরোনামের এই খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার গ্যাস বা তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। খবর প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে EU নেতাদের শীর্ষ সম্মেলন চলছে। এর মধ্যেই ভিডিও বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি একটি অনুকূল উপায়ে নিষ্পত্তি করা হয়েছে। গ্যাস বা তেলের উপর প্রযোজ্য নিষেধাজ্ঞা থাকবে না। এটি দৈনিক মানব জমিন পত্রিকার খবর। ভোজ্য তেল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী 28 মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওই দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে। আজ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা CPB-র কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, যে কোনো সময় সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে জানিয়েছেন তার ডেপুটি ইগোর জুভকোভা। তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি আছেন, তবে আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপোষ করবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে এমনটাই জানিয়েছেন। ইগোর জুভকোভা আরও বলেন, গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সে বৈঠক থেকে এখনও কোনো সুখবর পাওয়া যায়নি। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলায় হারের পর থেকে কিছুটা ম্রিয়মাণ হয়েছিল 56 ইঞ্চির দাপট। প্রশ্ন উঠেছিল, এবার কি তাহলে আর কাজে আসছে না মোদি ম্যাজিক? বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আসছে দিন দেখার আশায় ভোট দেওয়া জনগণ। তবে বৃহস্পতিবার বিকাল থেকে আবার মোদি দাপট দেখতে শুরু দেখল দেশবাসী। 4 রাজ্যে বিজেপি বিধানসভা দখলের পর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা নয়াদিল্লির সদর দফতর থেকে হুঙ্কার দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বলতে শোনা গিয়েছে 2024 সালে বিজেপির ক্ষমতায় আসা আটকানো যাবে না। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ শুক্রবার বেলা গড়াতে না গড়াতেই গুজরাটের আমদাবাদে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রোড শোতে যোগ দিলেন মোদি। রোড শো থেকে রব উঠল, মোদিজি কা জয়। এদিকে নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর। আজ সকাল সোয়া দশটা নাগাদ টুইট করে পিকে লেখেন, ভারতের জন্য লড়াই লড়া এবং তার ফলাফল নির্ধারিত হবে 2024 সালে, কোনো বিধানসভা ভোটের মাধ্যমে নয়। হঠাৎ একথা কেন বললেন ভোট কৌশলী? গতকাল পাঁচ রাজ্যের মধ্যে চারটিতে বিপুল জয়লাভ করেছে বিজেপি। জয়ের পর দলের সদর দপ্তরে দাঁড়িয়ে মোদি বলেন, 2019 সালের নির্বাচনের পর অনেকে বলেছিল 2017 সালের উত্তরপ্রদেশ ভোটের ফলাফলের প্রভাব 2019 সালের লোকসভা ভোটে পড়েছে, এবারও সেই একই তত্ত্ব খাচ্ছে। 2024 সালের ফল কি হবে তা 2022 এখনই দেখা যাচ্ছে। মোদির এই বক্তব্যকেই কটাক্ষ করেছেন পিকে। খবরটি দৈনিক আজকাল ছেপেছে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার, পাইলট ও সহকারী পাইলটের খোঁজে শুরু হয়েছে অভিযান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রের খবর। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, শুক্রবার দুপুরে কাশ্মীরের বান্দিপোরা এলাকায় ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার। জানা গেছে গুরেজ সেক্টরের বারাউম এলাকায় চপারটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ভেঙে পড়ার আগে নাকি যানটির চালক ও সহকারী চালক সেটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। তাদের খোঁজে দ্রুত উদ্ধার অভিযান চলছে। তবে হিমালয়ের বুকে বরফের ঢাকা ওই এলাকায় উদ্ধারকারী দলকে যথেষ্ট কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বিশ্বের নজর রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে, সংঘাতের দিকে। তো এ বিষয় নিয়ে আমরা আজও কথা বলব বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও জনপ্রিয় সাময়িকী সাপ্তাহিকের সম্পাদক জনাব গোলাম মর্তজার সঙ্গে। জনাব গোলাম মর্তজা, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব গোলাম মর্তজা, রাশিয়া কিয়েভ দখলের জন্য অনেকটা কাছাকাছি চলে গেছে, চলছে যুদ্ধ। ইউক্রেনের সেনারাও দেশ রক্ষায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তবে আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে সেভাবে ইউক্রেনকে রক্ষায় এগিয়ে আসেনি, তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। তো যদি এভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে ইউক্রেনের পরিণতি কি হবে?
ইউক্রেনের অবস্থাটা কি হবে? ইউক্রেনের অবস্থা যেটা হবে সেটা হচ্ছে, এই অস্ত্র যাদের হাতে থাকবে তারা ছোট ছোট দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত হয়ে যাবে। এরা নিজেরা নিজেদের মধ্যে একটা সময় পর্যন্ত যুদ্ধ করবে। অর্থাৎ ইউক্রেন দেশটি প্রায় ধ্বংস হয়ে গেল এবং এটা ইউক্রেন আর কখনো দাঁড়াতে পারবে না। কয়েক লক্ষ ইউক্রেনীয় পোল্যান্ড রোমানিয়া বা এই সমস্ত দেশে শরণার্থী হয়ে থাকবে। ইউরোপ বা আমেরিকা এই শরণার্থীদের নিয়ে রাজনীতি করবে কিন্তু এদেরকে ইউক্রেনে আবার ফিরিয়ে আনার কার্যকর কোনো উদ্যোগ নেবে না। অর্থাৎ এই বিলকে আমেরিকা ন্যাটো জোটে নিতে পারল না ইউক্রেনকে, অথবা নিতে চায়ওনি, এরকম একটা অবস্থায় সে তৈরি করতে চেয়েছে। তৈরি করতে চেয়ে রাশিয়ার পাশে ইউক্রেন নামক দেশটিতে সে একটা গৃহযুদ্ধ লাগিয়ে রাখতে পারল। এটা নিয়ে ইউক্রেন হয়তো কয়েক খণ্ড হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, এবং রাশিয়ার পাশে ইউক্রেন শান্ত থাকবে না। এটা রাশিয়ার জন্য এক ধরনের মাথা ব্যথা থাকবে, হয়তো তার পক্ষে থাকবে কিন্তু তারপরেও মাথা ব্যথা থাকবে, তার পক্ষের গ্রুপের কাছে অস্ত্র থাকবে, বিপক্ষের গ্রুপের কাছে অস্ত্র থাকবে।
জনাব গোলাম মুর্তজা, তো সব পক্ষের কাছে যখন অস্ত্র থাকবে তখন সব মিলিয়ে অবস্থাটা কি হবে?
সব মিলিয়ে ইউরোপে একটা অস্থিতিশীলতা সে তৈরি করে রাখা হলো, যেভাবে সিরিয়া, লিবিয়া, ইরাক কে অস্থিতিশীলতা তৈরি করে রাখা হয়েছে, যেভাবে ফিলিস্তিনি এই অঞ্চলটিকে অস্থিতিশীলতা তৈরি করে রাখা হয়েছে, যেভাবে ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, একইভাবে ইউক্রেনের সমস্যাকে তৈরি করে এই যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়া যে সুপার পাওয়ার হয়ে উঠছিল, আবার সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমেরিকার একক আধিপত্য পৃথিবী চলছিল, সেই একক আধিপত্যে পৃথিবী চলার ক্ষেত্রে রাশিয়া এসে প্রথম আবার প্রমাণ করছে যে একক আধিপত্য চলবে না, আমাকে শেয়ার দিয়ে চলতে হবে। সেই জায়গাটি ধ্বংস করার জন্য, যেহেতু যুদ্ধ করে ধ্বংস করা সম্ভব না, রাশিয়া বিশাল পারমাণবিক শক্তির অধিকারী, সেই কারণে অর্থনৈতিক অবরোধ দিয়ে পর্যায়ক্রমে রাশিয়াকে দুর্বল করতে চায়, রাশিয়ার ভেতরে এমন একটা অবস্থা তৈরি করতে চায় যাতে পুতিন বিরোধী মনোভাব গড়ে ওঠে। অর্থাৎ অর্থনৈতিক অবরোধ দিলে তার দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, জিনিসপত্রের দাম বাড়বে, মানুষ বেকার হয়ে পড়বে, অর্থাৎ পুতিনের যে একচ্ছত্র অবস্থা রাশিয়ার মধ্যে বিরাজ করছে সেই অবস্থাটা থাকবে না।
জি, জনাব গোলাম মুর্তজা, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য তাহলে কি বলে আপনি মনে করেন, এবং আসলে লাভবান হবে কি?
ক্ষমতা থেকে যদি পুতিনকে সরানো যায় এবং সেখানে যদি গর্বাচিত টাইপের একজনকে আবার ক্ষমতায় আনা যায়, তাহলে হয়তো এই পৃথিবীর যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য সেটা প্রতিষ্ঠা করা সহজ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সেরকম একটি পলিসিতে গেছে, সেই পলিসিতে যাওয়ার জন্য সে ইউক্রেনের মতো একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে, ইউরোপের নির্ভরশীলতা রাশিয়ার উপরে থেকে কমানো হচ্ছে, এতে ইউরোপও ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু শেষ পর্যন্ত
রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে গোলাম মুর্তজার সাক্ষাৎকে শুনছেন, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব মুর্তজা, আপনি রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে হামলা চালানোর বিষয়টিকে আগ্রাসন বললেন এবং গ্রহণযোগ্য নয় বলেও জানালেন। তো আজ যেমন রাশিয়া তার পক্ষ থেকে ন্যাটো সদস্যভুক্তি প্রসঙ্গে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে বলে বলছে, ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু এ ধরনের আগ্রাসন আফগানিস্তান, সিরিয়া ও ইরাকে চালিয়েছিল, তারপর বলা চলে শেষ পর্যন্ত পরাজিত হয়ে ফিরে গেছে এবং মার্কিন জনগণও আর যুদ্ধ চায় না, আর সে কারণে যুক্তরাষ্ট্র এখানে সরাসরি যুদ্ধে জড়াবে না, কারণ পুরনো পরাজয়ের একটা ভয় তাদের আছে, এর প্রশ্নও কিন্তু উঠছে, তো কি বলবেন আপনি?
না, প্রথমত কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার যে অর্থনীতি, সেই অর্থনীতিতে তার পক্ষে এরকম একটি যুদ্ধ করা সম্ভব না, তার অর্থনীতি সেই সেটাকে পারমিট করে না, সমর্থন করে না, সে কারণে তার যুদ্ধে না আসা এটা একটা কারণ। দ্বিতীয়ত, যেহেতু রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ এবং শক্তি অস্ত্রের বিচারে আমেরিকার চেয়ে পারমাণবিক শক্তির বিচারে এগিয়ে থাকা ছাড়া পিছিয়ে নেই, সুতরাং এই পারমাণবিক যুদ্ধ সে করতে আসবে না, ইউরোপ কোনোভাবেই রাজি হবে না যুদ্ধ করতে। আমেরিকা না আসার ক্ষেত্রে, যুদ্ধ না করার ক্ষেত্রে এটাও একটা বড় কারণ যে ইউরোপ কখনোই যুদ্ধ করতে রাজি হবে না, আর পারমাণবিক অস্ত্রের কারণে তো সেই যুদ্ধ হবে না।
জনাব গোলাম মুর্তজা, এ পর্যন্ত বিশ্বের সুপার পাওয়ারগুলো যেখানে যেখানে আগ্রাসন চালিয়েছে তারা কি কোথাও বিজয়ী হয়েছে?
সুপার পাওয়াররা আজ পর্যন্ত পৃথিবীর যে সমস্ত জায়গাতে গিয়ে আগ্রাসন চালিয়েছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের সুপার পাওয়াররা কোথাওই বিজয়ী হয় নাই। আমাদের মনে রাখতে হবে, সোভিয়েত ইউনিয়নের সেই সাম্রাজ্য থাকা অবস্থাতে তারা আফগানিস্তানে এসেছিল, সেখান থেকে তাদের পরাজিত হয়ে ফিরে যেতে হয়েছে, আমেরিকা আফগানিস্তান থেকে পরাজিত হয়ে ফিরে যেতে হয়েছে, আপনি যেটা বললেন যে সিরিয়া বলি, লিবিয়া বলি, ইরাক বলি, কোথাওই মার্কিন যুক্তরাষ্ট্র সাফল্য পায়নি, ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছে। এই সমস্ত অভিজ্ঞতাও কাজে আসছে যে যুদ্ধ করে কোনো সমাধান হওয়া যায় না, সেই জায়গা থেকেই আমেরিকার এখনকার পলিসি হচ্ছে সে যুদ্ধ নীতি প্রয়োগ করে, তার যুদ্ধ কৌশল প্রয়োগ করে অন্যদেরকে সে যুদ্ধে ব্যস্ত রাখবে কিন্তু নিজে যুদ্ধে জড়াবে না, এটাও এই ক্ষেত্রে সেটা তার প্রমাণ।
জনাব গোলাম মর্তুজা, অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বা এমন কিছু মন্তব্য করছেন, আপনার কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে এই ঘটনা থেকে?
আমার কিছু মনে হয় না সেরকম সম্ভাবনা, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি যায় তাহলে যেহেতু পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সবচেয়ে বড় শক্তি যারা, যারা পৃথিবী ধ্বংস করবে তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে, সেই কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার কোন সম্ভাবনা আছে বলে আমি মনে করি।
জনাব গোলাম মর্তুজা, সব শেষে আপনার কাছে জানতে চাইব, আপনার কি মনে হয় এই যুদ্ধের মধ্য দিয়ে কূটনীতি তার নিজস্ব পথ হারিয়েছে?
কূটনীতির পথ হারিয়েছেন সেটা বলবো না, এখানে যদি সুপার পাওয়ারদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জায়গাতে যদি পরিবর্তন আনে তাহলে কূটনীতি পথ ঠিকই খুঁজে পাবে, যেহেতু উদ্দেশ্যের জায়গার মধ্যে সমস্যা আছে সেই কারণে কূটনীতি পথ হারায় নাই, কূটনৈতিক ভাবে আসলে চেষ্টাই করা হয়নি সমস্যার সমাধানে। কূটনৈতিক ভাবে যদি চেষ্টা করা হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ন্যাটো সদস্য করার আগেই রাশিয়ার সঙ্গে সে বসত, আলোচনা করতো, আলোচনা করে নিত যে কি হবে, বা ইউক্রেন ইউরোপের সঙ্গে আলোচনা করতো যে তাকে ন্যাটো সদস্য করতে গেলে কি ধরনের বিপদ হবে, সেই বিপদ থেকে সে কিভাবে রক্ষা পাবে। এই কূটনৈতিক পথগুলি তো প্রয়োগ করা হয়নি, সুতরাং প্রয়োগ যেহেতু করা হয়নি সেটা পথ হারিয়েছে বলা যাবে না, আসলে সে পথে যাওয়াই হয়নি, আসলে সমস্যার সমাধান করার মতো থেকে যেতে দেওয়া হয়নি, যাদের হাতে ক্ষমতা তারা চেয়েছে সমস্যাটা তৈরি করতে এবং যে কারণে সমস্যাটা তৈরি হয়েছে।
তো জনাব গোলাম মর্তুজা, বিশ্বের সর্বসাম্প্রতিক যে যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে দুই পর্বে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, বিদায় নিতে হবে। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপে নতুন দাবি তুলেছে আমেরিকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান, সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার অভিযোগ। ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে আরও 3 কিলোমিটার অগ্রসর হয়েছে রুশ বাহিনী, দুর্গে পরিণত হয়েছে নগরী, জানালেন কিয়েভের মেয়র। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর স্বস্তি প্রকাশ, দ্রুত বুস্টার ডোজ নিয়ে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান। এবং ভারতের কয়েকটি রাজ্যে কারচুপি করে ও প্রভাব খাটিয়ে বিজেপিকে জেতানো হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাচ্ছি। খোদা হাফেজ।